বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 29 জুন, 15 আষাঢ় এবং ফার্সি 8 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পার্শ্বের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পাশ্চাত্যের হতাশার কারণ সম্পর্কে সর্বোচ্চ নেতার বক্তব্য এবং বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সব কিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করলেন ফিলিস্তিনের হামাস নেতা হানিয়া, আলোচনা হয়েছে চূড়ান্ত বিজয়ের উপায় নিয়ে। সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা, বিদ্বেষী তৎপরতা অব্যাহত থাকলে মার্কিন সেনাদের বের করে দেওয়ার হুমকি দিল ইরাকি সংসদ। বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, প্রধানমন্ত্রী বলেছেন জুলাই থেকে ব্যাপকভাবে টিকাদান শুরু হবে। এবং ভারতের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি বন্ধে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া আজ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ সংস্থা আল মানার জানিয়েছে প্রতিরোধ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও গভীরতর করার উপর জোর দিয়েছেন। এ সময় তাদের মধ্যে সাম্প্রতিক সোর্ড অব কুদস অভিযান ও গাজা যুদ্ধ নিয়েও কথা হয়। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীরা কিভাবে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে তা খতিয়ে দেখেছেন হানিয়া ও নাসরুল্লাহ। হামাস নেতা হানিয়া গত রোববার উচ্চ ক্ষমতা সম্পন্ন এক প্রতিনিধি দল নিয়ে লেবানন সফরে গেছেন। সেখানে তিনি লেবাননের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক হয়েছে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সঙ্গেও। আউনের সঙ্গে বৈঠকের পর হানিয়া বলেছেন ফিলিস্তিনের রাজনৈতিক ও সামরিক পট পরিবর্তন নিয়ে কথা হয়েছে, সোর্ড অব কুদস অভিযানের কৌশলগত ফলাফল নিয়েও আলোচনা হয়েছে। প্রতিরোধ সংগ্রাম যে ফিলিস্তিন মুক্তির কৌশলগত পন্থা সে কথাও বৈঠকে তুলে ধরা হয়েছে। সিরিয়ায় অবৈধভাবে স্থাপিত মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাক সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বিমান হামলার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে সিরিয়ায় মার্কিন ঘাঁটি আক্রান্ত হল। সোমবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইরা জোর প্রদেশে এই রকেট হামলা হয় বলে নিজস্ব কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ নিয়ন্ত্রিত ওমর গ্যাস ক্ষেত্রের কাছে এই রকেট হামলা হয়। সিরিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াইন মরট্টো জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত পৌনে আটটায় সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপর কয়েক দফা রকেট হামলা হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। হামলায় সম্ভাব্য অন্যান্য ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য ইরাকি পার্লামেন্টে আইন পাশ হওয়া সত্ত্বেও জোর করে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে সাম্রাজ্যবাদী আমেরিকা। আমেরিকার বিদ্বেষী তৎপরতা অব্যাহত থাকলে মার্কিন বাহিনীকে ইরাক থেকে বহিষ্কার করা হবে, এই হুমকি দিয়েছে ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিশন। এই কমিশন এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি মার্কিন বাহিনী যে বিদ্বেষী তৎপরতা চালিয়েছে তা অব্যাহত থাকলে ধরে নেওয়া হবে তারা আগ্রাসনের পথকেই বেছে নিয়েছে, আর এই অবস্থায় সংসদ সব বিদেশি সেনাকে বহিষ্কারের বিষয়ে আগের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হাশদার শাবি একটি জাতীয় বাহিনী এবং আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের অধীনে এটি কাজ করে। এই বাহিনীর উপর আক্রমণ করার অর্থ হচ্ছে ইরাকের সব সেনার উপর আক্রমণ। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনায় জাতীয় স্বার্থের বিষয়ে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট রুহানির মেয়াদ শেষ হওয়ার আগে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব না হলে তা নতুন সরকার বিষয়টি নিয়ে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আজ গণমাধ্যমকে আরও বলেছেন, এই সরকারের আমলে ভিয়েনা আলোচনা থেকে চূড়ান্ত ফল পেতে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। রাবি বলেন, আলোচনা এখন এক পর্যায়ে রয়েছে, যে সব পক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। ইরানের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে, এখন অপর পক্ষগুলোর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, কিছু ক্ষেত্রে সব পক্ষই ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু সব বিষয়ে ফয়সলা না হলে কার্যত এটাকে কোনো ফয়সলা বলা যাবে না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত কয়েক মাস ধরে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপ চলছে। ইরান বলেছে, আমেরিকাকে আগে ভুল সংশোধন করে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 2531 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে 24 ঘণ্টায় আরও 112 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 7000-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসা সমূহের চলমান ছুটি আগামী 31 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সারা দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে পরামর্শক্রমে এই ছুটি বাড়ানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী আগামীকাল 30 জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু নতুন করে আবার কঠোর লকডাউন ঘোষণা করায় ফের অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আজ জাতীয় সংসদে এক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা কার্যক্রম সম্পন্ন হলে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে, আর করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 112 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 14,388 জনের। গত 24 ঘন্টায় 32,659 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে আর পরীক্ষা করা হয়েছে 31,982। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 23.97%। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় এখানে 25 জনের মৃত্যু হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের।
বাংলাদেশের সরকার দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, টিকা সংগ্রহে যত টাকাই প্রয়োজন হোক না কেন, সরকার তা দেবে। তিনি আরও বলেছেন, টিকা নিয়ে সমস্যা হবে না, জুলাই মাস থেকে আরও টিকা আসবে, ব্যাপকভাবে টিকাদান শুরু হবে। আজ জাতীয় সংসদে 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সংসদ নেতা এসব কথা বলেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর সংবাদভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় সংবিধান ও আইন লঙ্ঘন করছেন বলে মন্তব্য করেছেন তৃণমূলের সিনিয়র নেতা ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আজ এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় এমপিও রাজ্যপালের সাম্প্রতিক মন্তব্য ও তৎপরতার সমালোচনায় সোচ্চার হন। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যপাল যখন দিল্লি যান আমরা দেখতে পাই তিনি সাধারণত হয় মাননীয় প্রধানমন্ত্রী না হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্যস্ত থাকেন, অথচ যিনি ওনার আসল বস রাষ্ট্রপতি তাঁর সঙ্গে দেখা করার ক্ষেত্রে তত উৎসাহ দেখা যায় না। মন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, উনি থেকে থেকে আইন ও সংবিধানের কথা বলেন, কিন্তু আমাদের নিজেদের ধারণা সংবিধান ও আইনের সবথেকে বড় লঙ্ঘনকারীর নাম মাননীয় শ্রীযুক্ত জগদীপ ধনখড়। ভারতের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি বন্ধে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে, এলোকে জনসংখ্যার নীতিমালা প্রণয়নের উপর জোর দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অসমে মুসলিম জনসংখ্যা 29% হারে বৃদ্ধি পাচ্ছে, এটি বন্ধে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার গণমাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্য প্রকাশ এসেছে। নবভারত টাইমস হিন্দি ওয়েবসাইটে প্রকাশ বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দারিদ্রতা ও নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে সংখ্যালঘু জনসংখ্যার বৃদ্ধি কমিয়ে আনতে রাজ্য সরকার বিশেষ নীতিমালা গ্রহণ করবে। রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ্য স্বাস্থ্য ও শিক্ষামূলক কার্যক্রম প্রসারিত করা এবং এ জাতীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি বন্ধ করা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আদমশুমারিতে দেখা গেছে অসমে হিন্দুর সংখ্যা বেড়েছে মাত্র 10%, আর মুসলিমদের জনসংখ্যা বেড়েছে 29% হারে। রাজ্যের বিরাট সংখ্যক মানুষ যখন নিম্নবিত্ত, আর্থিক সমৃদ্ধির থেকে তারা এখনও অনেক দূরে আছেন, তখন এই হারে জনসংখ্যা বাড়লে প্রগতির পথ আটকে যাওয়ার আশঙ্কা থাকে, সেজন্য জনসংখ্যা নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শ্রী শর্মা বলেন, তিনি মুসলিম সম্প্রদায়ের নেতাদের সাথে অবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখছেন এবং আগামী মাসে সম্প্রদায়ের মধ্যে এক ধরনের নেতৃত্ব তৈরি করতে বেশ কিছু সংগঠনের সাথে আলোচনা করবেন। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সুবিধা পেতে 2 সন্তান নীতি কার্যকর হতে চলেছে। ঋণ মৌকুপি হোক বা সরকারি প্রকল্প, জনসংখ্যা নীতি সংক্রান্ত নিয়ম বিবেচনা করা হবে, কিন্তু চা বাগানের শ্রমিক এবং তপশিলী জাতি ও উপজাতিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলকে খুশি করতে নিজের ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বাইডেন ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রেসিডেন্ট রুবেন রিভলিনের সঙ্গে এক বৈঠকে ইরান বিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, আমার শাসনামলে ইরান কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো বহু বছর ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার দায়ে অভিযুক্ত করছে। তেহরান শুরু থেকে কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। ইরান বলছে তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর সদস্য দেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার তেহরানের রয়েছে। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ এর নিয়ন্ত্রিত কারাগারে প্রায় 10,000 আইএস সন্ত্রাসী আটক রয়েছে। এসব সন্ত্রাসীর বেশিরভাগই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী। ইতালির রাজধানী রোমে সোমবার মার্কিন নেতৃত্বাধীন কথিত আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। 2019 সালের ফেব্রুয়ারি মাসের পরেই প্রথম এই জোটের সম্মেলন অনুষ্ঠিত হল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের স্থায়ীভাবে আটক রাখার সুযোগ নেই। এসব সন্ত্রাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠালে তাদের বিচার করা বা সংশোধনাগারে পাঠানোর সুযোগ তৈরি হবে। অ্যান্টনি ব্লিংকেন বলেন, আইএস সন্ত্রাসীদের বর্তমানে যে অবস্থায় রাখা হয়েছে তা ব্যাখ্যার অযোগ্য এবং এ অবস্থা চিরকাল চলতে পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সেনাবাহিনীর কাছে শিগগিরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত হস্তান্তর করা হবে। তিনি সোমবার মস্কোয় রাশিয়ার মিলিটারি একাডেমিগুলো থেকে পাস আউট হওয়া তরুণ সেনা ক্যাডেটদের সঙ্গে এক বৈঠকে একথা জানান। পুতিন বলেন, শিগগিরই রুশ সেনাবাহিনী যেসব অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় সারমাত ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজে স্থাপনযোগ্য শব্দে চেয়ে দ্রুত গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র তেস্ত্রিকুণ এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে নির্লজ্জভাবে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে যাচ্ছে। আয়াতুল্লাহ বেহেশতির শাহাদত বার্ষিকীতে বিচার বিভাগ দিবস উপলক্ষে ইরানের বিচার বিভাগের প্রধান ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসি একদল বিচারপতি ও অ্যাটর্নিকে নিয়ে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মুজাহিদিনে খালক বা MKO গোষ্ঠীর জঙ্গিরা ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশে অবাধে বিচরণ করছে। সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের প্রধান টার্গেট হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো। সন্ত্রাসবাদের বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী চরিত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্স সহ মানবাধিকারের দাবিদার পাশ্চাত্যের অনেক দেশের সমর্থন নিয়ে সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা তার বক্তব্যে ইরানে সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া জনগণের বীরত্বগাথার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরানিরা যাতে ভোট দিতে না আসে সেজন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ পাশ্চাত্যের আরও অনেক দেশের অসংখ্য গণমাধ্যম নজিরবিহীন প্রচার চালিয়েছে। শেষ মুহূর্তে এসব প্রচার মাধ্যম ইরানের জনগণের আর্থিক ও জীবনমান সমস্যাকে পুঁজি করে এবং প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। তারা এমনভাবে ইরানের নির্বাচন বিরোধী প্রচার চালিয়েছে যাতে ভোটদানের পরিমাণ 20-25% গিয়ে দাঁড়ায়। বাস্তবতা হচ্ছে, করোনার ভয়কে উপেক্ষা করে ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনেও যে পরিমাণে মানুষ অংশ নিয়েছে তা ছিল পাশ্চাত্যের ধারণার বাইরে। নির্বাচনে অংশ নিয়ে জনগণ পাশ্চাত্যকে যে বার্তা দিয়েছে তা হচ্ছে, ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থার প্রতি তাদের সমর্থন রয়েছে। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থাকে আমরা আমাদের উন্নতির চাবিকাঠি মনে করি। আধ্যাত্মিকতা ও বস্তুগত উভয় দিক দিয়ে উন্নতির জন্য ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থার বিশেষ গুরুত্ব রয়েছে, যার মাধ্যমে জনগণ ইহকাল ও পরকালে কল্যাণ পেতে পারে। প্রকৃতপক্ষে ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের উপস্থিতি শত্রুদেরকে হতাশ করে দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের সরকার সকল নাগরিককে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা দেবার ঘোষণা দিয়েছে। এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, টিকা সংগ্রহে যত টাকাই প্রয়োজন হোক না কেন, সরকার তা দেবে, টিকা নিয়ে সমস্যা হবে না। জুলাই মাস থেকে আরও টিকা আসবে, ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপরে সাধারণ আলোচনায় সংসদ নেতা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, টিকা কেনার জন্য বাজেটে 14,200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন উৎস থেকে ইতিমধ্যেই 1,14,06,000 ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। যারা বিদেশ যাচ্ছেন তাদেরকে আগে টিকা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে বিদেশে গিয়ে তাদেরকে কোয়ারেন্টিন করতে না হয়।
এখন আর কোনো সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। এবং সেখানে আরেকটা কথা বলেছি যে আমাদের যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদেরকে ভ্যাকসিনটা আগে দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যেমন ফাইজারের যে ভ্যাকসিন এসছে আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, তার যেটুকু আছে আমাদের বিদেশি কর্মী যারা যাবে তাদেরকে এটার মানে দুটি ডোজই তাদের দিয়ে দেওয়া, যে ওখানে যে তাদের কোয়ারেন্টাইন করতে না হয়।
করোনার সংক্রমণ এবং অভিঘাত মোকাবেলায় সরকারের নেওয়া নানা উদ্যোগের বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
কোভিড-19 এর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়ে আমাদের 4টি কৌশল আমরা নির্ধারণ করেছি। সরকারি ব্যয় বৃদ্ধি করা, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে বিভিন্ন ঋণ সুবিধা প্রদান প্রবর্তন করা, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা, বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা।
এদিকে সংসদে প্রস্তাবিত বাজেট উপরে সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, করোনার কারণে লকডাউন ও ব্যবসা বাণিজ্য বন্ধা দীর্ঘস্থায়ী হলে দেশে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হতে পারে, সেখানেও জীবন বিপন্ন হবে। তিনি বলেন, আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে সব দরিদ্র ও নব্য দরিদ্রদের বাঁচিয়ে রাখতে হবে, এখানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা অনেক বৃদ্ধি করতে হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত 90টি দেশের সরকার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সঠিক পরিসংখ্যান তুলে ধরতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সঠিক তথ্য গণমাধ্যমে দেওয়া হচ্ছে না, এমনকি এ সংক্রান্ত সঠিক খবর প্রচারে সাংবাদিকদের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা করোনা ইস্যুতে সংবাদ মাধ্যমের ভূমিকার বিষয়ে কথা বলার চেষ্টা করব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বর্তমান করোনা পরিস্থিতিতে একমাত্র যেটাকে ভয় করা উচিত সেটা হচ্ছে নিজের ভেতরে সৃষ্ট আতঙ্ক। এ ব্যাপারে ব্যাপক সচেতন হওয়া জরুরি, কেননা আমরা দেখতে পাচ্ছি বর্তমান করোনাকালে ব্যক্তির ভেতরের সার্বক্ষণিক ভয় ও আতঙ্ক সবাইকে তাড়া করছে, যা ব্যক্তি ও সমাজের জন্যে খারাপ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্বব্যাপী করোনার বিস্তার যেভাবে গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে, তাতে জনমনে এ নিয়ে ভয় সৃষ্টিতে গণমাধ্যমগুলোরই বা ভূমিকা কতটুকু তা নিয়েও প্রশ্ন উঠেছে। মার্কিন লেখক ক্যাটরিন চাং গত এক দশক ধরে বিরাজমান বিভিন্ন সমস্যা ও বিপর্যয় নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমগুলোর ভূমিকা পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেছেন, প্রচারযন্ত্রের সাহায্যে বিভিন্ন সংকট নিয়ে প্রকাশিত খবরাখবর আমাদের সবার জীবনে বেশ প্রভাব ফেলেছে। এমনকি কখনো কখনো প্রচারের ধরনটা এমন হয় যে তা সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
মার্কিন লেখক ক্যাটরিন চাং করোনা ভাইরাসের বিস্তার নিয়ে বিশ্বের গণমাধ্যমগুলোর সংবাদ পরিবেশনের ধরন বা পদ্ধতির উপর গবেষণা চালিয়েছেন। তিনি বিশ্বজুড়ে করোনা ভাইরাস বিস্তারের প্রথম দিন থেকেই ইংরেজি ভাষার 100টি গণমাধ্যমে প্রকাশিত 9,300টি নিবন্ধ গভীরভাবে পর্যালোচনা করেছেন। গবেষণা চালিয়ে তিনি যেটা উপলব্ধি করতে পেরেছেন সেটা হচ্ছে, করোনা নিয়ে আতঙ্ক ছড়ানোর ক্ষেত্রে গণমাধ্যমগুলোর ভূমিকা রয়েছে। তিনি অন্তত 1,066টি নিবন্ধে ভয় বা আতঙ্ক জাতীয় শব্দের ব্যবহার দেখতে পেয়েছেন। করোনা পরবর্তী পরিস্থিতির বর্ণনা দিতে গিয়েই এ জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, মার্কিন লেখকের এই বিশ্লেষণ থেকে আরও উঠে এসেছে করোনা সংক্রান্ত অন্তত 50টি নিবন্ধে প্রাণঘাতী ভাইরাস জাতীয় শব্দ ব্যবহৃত হয়েছে, অথচ করোনার কারণে মৃত্যুর পরিমাণ ইনফ্লুয়েঞ্জার কারণে মৃত্যুর চেয়ে বেশি নয়।
আবার বিশ্বের বহু দেশে করোনা ভাইরাস নিয়ে জনমনে সৃষ্ট আতঙ্ক দূর করা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার প্রচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে। উদাহরণস্বরূপ, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হাসিন লুইং করোনা নিয়ে আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, জনমনে যদি আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে তা সমাজের জন্য ভয়ঙ্কর হতে পারে এবং স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে। গুজব ছড়ানো, বেশি দামে মাস্ক বিক্রি কিংবা বিশেষ কোনো গ্রুপকে দায়ী করাকে তিনি আতঙ্ক ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন। যাই হোক, এটা ঠিক যে একটি ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। কেননা এ ধরনের ভাইরাসের ব্যাপারে যেমন অগ্রিম কিছু বলা যায় না, তেমনি প্রথম দিকে এটিকে রোধ করার উপায়ও মানুষের জানা থাকে না। কিন্তু একটি বিষয়ে সংবাদকর্মীরা একমত যে, মিথ্যা ও ভুল তথ্য প্রচারের কারণে একদিকে যেমন প্রাণঘাতী ভাইরাস আরও বেশি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, তেমনি জনমনেও ব্যাপক আতঙ্ক ছড়ায়। এক্ষেত্রে কোনো কোনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকা রাখছে।
এক গবেষণায় দেখা গেছে, গণমাধ্যম যে বিষয়টিকে খুব বেশি ফোকাস করে সমাজের মানুষের কাছে তার গুরুত্ব বাড়তে থাকে। সমস্যা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিবেশিত সংবাদ আমাদের মন মগজে একটি চিন্তার বিষয় ঢুকিয়ে দেয়, কিন্তু কিভাবে ও কোন পদ্ধতিতে চিন্তা করতে হবে সেটা শেখায় না। বর্তমানে 5 বছরের শিশু থেকে 100 বছর বয়স্ক ব্যক্তিরা সবাই বর্তমান করোনা নিয়ে মহা আতঙ্কের মধ্যে রয়েছে। এই ভাইরাস আধুনিক বিশ্বে কঠিন সংকট সৃষ্টি করেছে। এমনকি এ ভাইরাসের কবলে পড়ে গণমাধ্যম, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, বিরাট বিপর্যয়ের মুখে পড়েছে এবং তারা এখন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির দিকে ঝুঁকে পড়েছে। ঘরবন্দি থেকে ও নিষেধাজ্ঞার কবলে পড়ে ছোট ছোট বহু প্রচার মাধ্যম তাদের সমৃদ্ধিও উজ্জ্বল হারিয়েছে। এমনকি বড় বড় গণমাধ্যমগুলো সংবাদ পরিবেশনের মাত্রা কমিয়ে আনতে বাধ্য হয়েছে এবং বহু স্থানে কর্মী ছাঁটাই করা হয়েছে। সে কারণে সাধারণ মানুষের পাশাপাশি সংবাদকর্মীরাও মহা আতঙ্কের মধ্যে আছে।
বাস্তবত হচ্ছে মানব সমাজের অন্যান্য বিপদ আপদ থেকে করোনার বিপদ খুব একটা ভিন্ন কিছু নয়। পার্থক্য এইটুকুই যে ভূমিকম্প ও যুদ্ধ কবলিত এলাকায় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা দুর্দশাগ্রস্ত মানুষের কাছে যেতে পারেন, কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে এমনটি সম্ভব নয়। কেননা এখানে সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। বলা যায় চরম আতঙ্কের কারণেই করোনা রোগীর কাছে যেতে পারে না সাংবাদিকরা। মোট কথা, করোনা পরিস্থিতি প্রচার মাধ্যমের কাজের ধরনকে বদলে দিয়েছে এবং সংবাদ পরিবেশনে তাদের ভূমিকাকে খাটো করে দিয়েছে। বেশিরভাগ সংবাদ মাধ্যম করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কেবল সরকারি পরিসংখ্যানে তুলে ধরছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সরকারগুলো দেয়া তথ্যের উপরই নির্ভরশীল। একসময় ইলেকট্রনিক মিডিয়ার চাইতে প্রিন্ট মিডিয়ার প্রাধান্য বজায় থাকলেও করোনার কারণে বর্তমানে সব শ্রেণীর মিডিয়াই হুমকির মুখে পড়েছে। তবে প্রিন্ট মিডিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে করোনার কারণে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলেও এর সঙ্গে জড়িত কর্মীদেরকে কিছু চিন্তার খোরাক জুগিয়েছে। আর তা হচ্ছে, কোন সংবাদ থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিভাবে মানুষ প্রতিক্রিয়া দেখাবে এবং পরিস্থিতির সাথে কিভাবে নিজেকে খাপ খাওয়াবে। করোনা নিয়ে জনমনে আতঙ্ক তৈরিতে কোন গণমাধ্যমের ভূমিকা থাকলেও এখন তারা এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরবর্তী সময়ে করোনা নিয়ে সাংবাদিকতার ধরন পাল্টে যাবে। অচিরেই আমরা দেখতে পাব বহু ছবি প্রকাশিত হবে যা বর্তমানে প্রকাশ করা থেকে সবাই বিরত রয়েছে। কিন্তু এখন কেন এ সংক্রান্ত ছবি প্রকাশিত হচ্ছে না? কারণ এতে করে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে এবং সরকারের স্বাভাবিক কাজকর্ম ও চিকিৎসা ব্যবস্থায় মহাবিপর্যয় ঘটবে।
সে কারণে সাংবাদিকরা বর্তমানে বহু ছবি প্রকাশ করা থেকে বিরত থাকলেও আগামীতে তা প্রকাশের জন্য এসব প্রস্তুত করে রাখছে। এতে কোনো সন্দেহ নেই যে আগামীতে আমরা এমন সব হৃদয় বিদারক ঘটনা বলে জানতে পারব যা নিয়ে পরবর্তীতে নাটক, থিয়েটার, চলচ্চিত্র তৈরি হবে। তো শ্রোতা বন্ধুরা, করোনা নিয়ে আতঙ্ক সৃষ্টিতে কোনো গণমাধ্যমের ভূমিকা ও প্রচার মাধ্যমে এ ভাইরাসের ক্ষতিকর প্রভাব এবং করোনা পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 29 জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মগবাজারে বিস্ফোরণ, ধ্বংসস্তূপে পাওয়া গেল সেই হারুনের লাশ, যুগান্তর। পরিমনির মামলায় জামিন পেলেন নাসির ও অমিক, প্রথম আলো। করোনা আক্রান্তের সংখ্যা 9 লাখ ছাড়ালো, আরো 112 জনের মৃত্যু ইত্তেফাক। নিম্নমানের বিটুমিন আমদানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কালের কণ্ঠ। ডক্টর জাফরুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনায় 10 মুক্তিযোদ্ধার উদ্বেগ, বাংলাদেশ প্রতিদিন। তাপসের প্ররোচনায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে দুদক, খোকন মানবজমিন। ভারতের শিরোনাম, বিধানসভা ধরে ধরে হারের
ময়নাতদন্ত চাই বিজেপির শীর্ষ বৈঠকে পরামর্শ শুভেন্দুর আনন্দবাজার পত্রিকা। বিজেপির কাল সাপরা বোমা মারলে রাম দাওয়াই দেয়া হবে, বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের। আজকাল বিধানসভা অধিবেশনে ভাষণের খসড়ায় আপত্তি রাজ্যপালের, মুখ্যমন্ত্রীকে তলব রাজভবনে, সংবাদ প্রতিদিন।
এবারে বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তারিত। পরিমনির মামলায় জামিন পেলেন নাসির ও ওমি, প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে। চিত্রনায়িকা পরিমনির করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকি ওমির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন মঞ্জুর করেন। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মেজবাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাভার থানায় করা চিত্রনায়িকা পরিমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হয়। তাদের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বক্তব্য তুলে ধরা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে 5,000 টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। তবে যুগান্তরের খবরে লেখা হয়েছে, জামিন পেলেও তারা মুক্তি পাচ্ছেন না।
মগবাজারে বিস্ফোরণ, ধ্বংসস্তূপে পাওয়া গেল সেই হারুনের লাশ। যুগান্তর পত্রিকার এ খবরে লেখা হয়েছে, রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ নিরাপত্তা কর্মী হারুনুর রশিদের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ধ্বংসস্তূপ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট 8 জনের মৃত্যু হলো। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন হারুন। গত রোববার সন্ধ্যা 7:30 দিকে মগবাজারের ওয়ারলেসের 79 নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি 3-তলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ভবনটির একাংশ ধসে পড়ে, আশপাশের ডজন খানেক ভবনের কাঁচ চৌচির হয়ে ভেঙে পড়ে। বিস্ফোরণের দিনই 7 জন নিহত হন। নিহতদের মধ্যে 1 জন নারী ও শিশু রয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরো অনেকেই।
তাপসের প্ররোচনায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে দুদক খুকন। এটি দৈনিক মানব জমিনের খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুদক ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র সাইদ খোকন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, মেয়র তাপস নিজের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে বারবার আমার উপর অভিযোগ করে আসছেন।
জাতীয় সংসদে অর্থ বিল পাশ ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, জাতীয় সংসদে কতিপয় সংশোধনী সহ অর্থ বিল 2021 পাশ করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আজ বিলটি পাশের প্রস্তাব করেন। প্রথম আলোর এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, নগদ টাকা, শেয়ার বাজার, জমি, ফ্ল্যাটে কালো টাকার সুযোগ থাকলো। এদিকে করোনা টিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে এখনের কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে। জুলাই থেকেই আবারও গণটিকা দেয়া শুরু হবে। তবে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি আমলে নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিধানসভা অধিবেশনে ভাষণের খসড়ায় আপত্তি রাজ্যপালের, মুখ্যমন্ত্রীকে তলব রাজভবনে, সংবাদ প্রতিদিন। রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগেই রাজ্যপালের লিখিত ভাষণ পাঠ ঘিরে ফের নবান্নের সঙ্গে রাজভবনের টানাপোড়েন আরও এক দফা তুঙ্গে পৌঁছে গেল। অধিবেশনের শুরুতে রাজ্যপাল যে ভাষণ পাঠ করবেন তার খসড়া রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্তের পরে আইন মোতাবেক নবান্ন ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। সাংবিধানিক রীতি মেনে রাজভবনে পৌঁছে যাওয়া ওই খসড়া আগামী 2 জুলাই শুক্রবার দুপুর 2টায় জগদীপ ধনখড়ের পাঠ করার কথা। কিন্তু সোমবার উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যপাল ওই খসড়ায় কিছু লাইনে তার আপত্তি জানিয়ে পরিবর্তনের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। কিন্তু নবান্ন সূত্রের খবর, রাজ্যপাল ডাকলে সাংবিধানিকভাবে রাজভবনে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কোনো আপত্তি নেই। তবে রাজ্যপাল যদি লিখিত ভাষণের খসড়া পরিবর্তনের জন্যই ডাকেন তাহলে মুখ্যমন্ত্রীর যাওয়া সম্ভব নয়।
বিধানসভা ধরে ধরে হারের ময়নাতদন্ত চাই বিজেপির শীর্ষ বৈঠকে পরামর্শ, শুভেন্দুর। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, নীলবাড়ির লড়াইয়ে বিজেপির বিপর্যয়ের কারণ খুঁজে পার করতে বিধানসভা ধরে ধরে ফলাফলের ময়নাতদন্ত চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য বিজেপির কার্যকারী বৈঠকে এই কথাই বলেছেন নন্দীগ্রামের বিধায়ক। বিজেপি সূত্রের খবর, শুভেন্দু জানিয়েছেন, যিনি যত বড় নেতাই হন না কেন তাকে নিজের এলাকায় সময় দিতে হবে, নিজের বুথে যেন দল জয় পায় তা নিশ্চিত করতে হবে।
বিজেপির কালছাপরা বোমা মারলে রাম দাওয়াই দেওয়া হবে, বিস্ফোরক তৃণমূল বিধায়ক দৈনিক আজকাল। বিধানসভা ভোট মিটলেও প্রায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে অশোকনগর। এই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় প্রায় অশান্তির খোঁজ মেলে। আজ বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন নারায়ণ গোস্বামী। তিনি বলেন, অশোকনগরে বিজেপির লোকেরা অশান্তি করছে, অশান্তি করছে যারা তারা হলো কালসাপ, ওদের চিনে রাখুন। আর এই কালসাপরা অশান্তি করলেই এবার থেকে রাম দাওয়ায় দেওয়া হবে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চাৎ গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। বয়স লুকানোর একটা প্রবণতা অনেকের মাঝেই লক্ষ্য করা যায়। বর্তমানে অবশ্য এর সুযোগ খুব বেশি নেই, কিন্তু কেন এই লুকোচুরি? বয়স বেড়ে গেলে মানুষ বুড়ো বলে তাচ্ছিল্য করে, সে কারণে নিজেকে যুবক প্রমাণ করতেই এই প্রবণতা। তবে প্রাচীনকালে ব্যাপারটা ছিল ক্ষেত্রভেদে এর উল্টো, কেননা সেকালে যাদের বয়স ছিল বেশি তাদেরকে সবাই শ্রদ্ধা করত, সম্মান করত। সমাজে বয়োবৃদ্ধদের আলাদা একটা মর্যাদা ছিল।
একটি মেষ, একটি গরু এবং একটি উটকে নিয়ে গড়ে ওঠা এই গল্পটি অনেকটাই রূপক। গল্প যাই হোক, একটি কথা মনে রাখা ভালো, তা হল মিথ্যার আশ্রয় নেওয়া কোনোভাবেই ঠিক নয়। স্বার্থের প্ররোচনায় পড়ে বয়স কমানো কিংবা বাড়ানো অন্যায় বৈত নয়। লোভে পড়ে মিথ্যাচার করতে গিয়ে যে অনেক সময় ঠকতে হয়, সেরকমই একটি গল্প আমরা শুনব এখন। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
প্রাচীনকালে বিস্তীর্ণ এক প্রান্তরে পাশাপাশি চলছিল তিনটি প্রাণী, একটি উট, একটি গরু এবং একটি বুনো মেষ। তাদের মধ্যে বন্ধুত্ব বেশ পুরনো। চলতে চলতে তারা তাদের ফেলে আসা শৈশব, কৈশোর এবং যৌবন নিয়ে কথা বলছিল, সেই সাথে নিজেদের জীবনের সুখকর এবং হাসির উদ্রেককারী বিভিন্ন স্মৃতির কথা বলাবলি করছিল। সময়টা ছিল বেশ ভালো বসন্তকাল, আবহাওয়া ছিল উপভোগ্য। খোস আলাপ করতে করতে তারা গিয়ে পৌঁছল এমন এক জায়গায় যেখানে খুব মজার এবং সুস্বাদু ঘাস উদ্ভিদ ছিল। এরকম ঘাস কিংবা উদ্ভিদ সাধারণত এই মরুতে খুব কমই দেখতে পাওয়া যেত। স্বাভাবিকভাবেই তিন বন্ধু খুশি হয়ে গেল বিরল স্বাদের ওই উদ্ভিদ দেখে। উট বলল, আমরা এই উদ্ভিদগুলোকে সমান তিন ভাগে ভাগ করে নিয়ে যে যার অংশে খাব।
মেষ একবার ভালো করে উদ্ভিদগুলোর দিকে তাকিয়ে দেখল, পরিমাণে খুবই কম। নেড়েচেড়ে দেখে বলল, এই সামান্য ঘাস যদি ভাগ করতে যায় প্রত্যেকের ভাগেই খুব কম পরিমাণে পড়বে, কারো পেটই ভরবে না। গরু বলল, ঠিকই বলেছ, কিন্তু কি করা যাবে? এই সুস্বাদু ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু নাই যেহেতু, সেহেতু ভাগ না করে উপায় কি বলো? মেষ বলল, কেন উপায় আছে, আমি একটা চিন্তা করেছি। উট এবং গরু অবাক হয়ে জানতে চাইল, কি ভেবেছ? মেষ একবার উদ্ভিদের দিকে আরেকবার তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, উপায় হলো আমাদের তিনজনের যে কোনো একজন সবগুলো উদ্ভিদ খাবে।
সেই প্রাচীনকাল থেকেই একটা প্রবাদ সবাই শুনে এসেছি আমরা, সেটা হলো মুরব্বীদের সম্মান করা ওয়াজিব। যারা ছোট তাদের উচিত বড়দের জন্য নিজেদের ছোটখাটো অধিকার ত্যাগ করা। উট এ কথা শুনে বলল, আইডিয়াটা মন্দ না, কিন্তু আমরা কি করে জানবো যে আমাদের তিনজনের মাঝে কে বেশি বয়স্ক? মেষ বলল, প্রথম প্রস্তাব যদি সবাই মেনে নিই তাহলে আমরা সবাই নিজ নিজ জন্ম তারিখ ঘোষণা করতে পারি, তাহলেই বোঝা যাবে বয়সে কে বেশি বড়। যেই বয়বৃদ্ধ হিসেবে সাব্যস্ত হবে সেই খাবে এই ঘাসগুলো। উট এবং গরু মেষের কথা মেনে নিয়ে বলল, চিন্তাটা বেশ ভালো, এবার আমরা আমাদের নিজ নিজ বয়স নিয়ে কথা বলতে পারি। তারা প্রথমেই মেষকে বলল তার বয়স নিয়ে কথা বলতে। মেষ একটু ভারী কি ভাব দেখিয়ে গো গো করে কিছুটা অহংকারের স্বরে বলল, আমার বয়স হযরত ইসমাইল আল ইসলামের কোরবানির সময় থেকে হিসেব করো।
উট আর গরু অবাক দৃষ্টিতে মেষের দিকে তাকালো। গরু বলল, তার মানে তোমার বয়স এত বেশি? মেষ গর্বের সাথে বলল, হ্যাঁ, যে কোনো মেষকে জিজ্ঞেস করলেই জানতে পারবে, আমি আমার ছোটবেলায় যে চারণভূমিতে ঘুরে বেড়াতাম সেই চারণভূমিতে ইসমাইল আলাইসালামের পরিবর্তে কুরবানি করা মেষটিও আমার সাথে চড়ে বেড়াত। ও আমার বন্ধু ছিল, খুব ভালো বন্ধু, সেই মেষটি আমাদের গোত্রেরই ছিল। উট এবং গরু মেষের কথা শুনে ঢোক গিলল। গরু বলল, আমি এখন বলছি আমার বয়সের কথা, দেখি কার বয়স বেশি, তোমার বয়স না আমার বয়স। মেষ গরুর দিকে তাকালো, কিছুক্ষণ পর বলল, বেশ ভালো কথা, ঠিক আছে বলো দেখি তোমার বয়স কত, কবে জন্ম হয়েছে তোমার।
গরু বলল, আমি মেষের চেয়ে অনেক বেশি বয়স্ক, মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের দুটি গরু ছিল, ওই দুটো গরু দিয়ে তিনি জমি চাষ করতেন, তাদেরই একটি হলাম আমি। মেষ এবার বুঝতে পারলো গরু তো তার চেয়ে অনেক বেশি চালাক। মনে মনে বলল, ভুল হয়ে গেছে, আমি যদি সবার আগে বয়স বলতে রাজি না হতাম তাহলেই ভালো ছিল, হাঁদে ফেসে গেলাম, এখন তো কোনো রকম প্রতিবাদও করা যাবে না। এখন যদি বলি যে গরু মিথ্যা বলছে তাহলে তো আমার মিথ্যাচারও স্পষ্ট হয়ে যাবে। গরু দেখল উট এবং মেষ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, গব গব করে বলল, হ্যাঁ বয়সটা আমার বেশি, এতই বেশি যে তোমরা গুনেও শেষ করতে পারবে না, বলতেও পারবে না কত বয়স আমার। উট এবার মনে মনে বলল, হায়রে দুষ্টু গরু, হায়রে মেষ, তোমরা আমার সামনে তোমাদের বয়সের কথা বলছ, এমন কাজ করব যে সারা জীবন মনে থাকবে আমাদের তিনজনের মাঝে বয়স কার বেশি।
এই বলে উট একটা মজার হাসি দিল এবং ঘাসগুলো খেতে শুরু করে দিল। বিরল এই উদ্ভিদগুলো খুবই সুস্বাদু ছিল। উদ্ভিদগুলো সব খেয়ে উট এবং মেষের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদেরকে বলতে চাই না যে আমার বয়স কত, কিংবা তোমাদের চেয়ে আমার বয়স কত বেশি। আমার শরীরের দিকে কিংবা আমার ঘাড়ের দিকে যদি কেউ ভালোভাবে একটু দৃষ্টি দেয় তাহলেই সে বুঝতে পারবে আমি বয়সে তোমাদের চেয়ে কত বড়। আমার জন্ম কবে কোথায় হয়েছে সে কথা বলার অপেক্ষাই রাখে না, আমাকে যেই দেখবে সেই বুঝতে পারবে যে আমি অন্তত তোমাদের চেয়ে ছোট নই, কি বলো? গরু আর মেষ বিস্ময়ের সাথে উটের দিকে তাকিয়ে অনুতাপ বোধ করল। অনুতাপ এই জন্য যে তারা দুজনেই নিজেদের বয়স সম্পর্কে মিথ্যা ধারণা দিয়েছিল, সেই মিথ্যাচারের জন্যই তারা এখন অনুতপ্ত।
তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দেব, তবে তার আগে একটি সংক্ষিপ্ত সংবাদ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা বা না রাখা কিংবা সংস্থাটির সঙ্গে সাময়িক চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ইরান এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করলেন ফিলিস্তিনের হামাস নেতা হানিয়া। আলোচনা হয়েছে চূড়ান্ত বিজয়ের উপায় নিয়ে। সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা, বিদ্বেষি তৎপরতা অব্যাহত থাকলে মার্কিন সেনাদের বের করে দেওয়ার হুমকি দিল ইরাকি সংসদ। বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। প্রধানমন্ত্রী বলেছেন জুলাই থেকে ব্যাপকভাবে টিকাদান শুরু হবে। এবং ভারতের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি বন্ধে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205323। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।